这个看，几点开？几点开？又开很半年这个什么？对，老几开？哎，老几人？来人吗？老苦的人空，吃住的吃的嘛穿衣，哎，几家家那里吃的干，几家家吃住的干，哎，几家家民的干，阿拉吃的吃的嘛在干点。খেজুর গাছের মাথার কাছে পড়ে যেমন রস পাওয়া যাবে এমন রস পাওয়া যাবে নাকি দরকার সুগরি গাছে পাওয়া যাবে নাকি কম অথচ পাশাপাশি দাঁড়ানো সুগরি গাছ আর খেজুর গাছ সুগরি গাছ কেমন পর্যন্ত কাটতে কাটতে আর কল্লা জন্মের কারা কাটলো এক পোড়া রস বাইর হবে না খেজুরের মতো একই মাটির সোডিয়াম একই মাটির ফসফরাস একই মাটির সব টানতেছে একই আলো বাতাস গ্রহণ করতেছে দুই রকমের পানি খেজুর গাছের মাথা কাটলে পড়ে যে ভাবনের মিষ্টি পানি পাওয়া যাবে খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে তিন মাইল যদি কেউ নিচে চলে যায় মাথা কাছে যেমন পানি পাওয়া যাবে অমন পানি পাওয়া যাবে না যাবে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আর মাথার মধ্যে এত সুন্দর ফ্যাক্টরি বানাই দিয়েছে বাঁশ গাছ আর আখের গাছ একই জায়গা আখে আখ বলুন তো তিনি বানা যাবে আখের গাছ আর একদিকে বাঁশের গাছ দেখতে তো প্রায় কাছাকাছি দেখো মানে এক দেশের খালি আর এক দেশের গুলি এখন ওই খুশাল আর বাঁশ পাশাপাশি বাঁশকে যদি সুগার মেলে ঢুকান কি বলেন তিনি হবে খুব তাই না কিন্তু আর ঢুকালে পরে ঠিকই তিনি আছে সুবহানাল্লাহ আল্লাহ তো এমন খন সইলাম শকর আদায় করলি না কোন বুজুর্গের কবরের কাছে যাইয়া তারপর মরণ ফিরে উঠছে আমার খাওয়া পড়া আমার বাদ দিয়ে আই না ফার্মানি তারা শুরু করেছে আল্লাহ না আছে ভাইরা আমার এরপরে রব্বুল আলামিন বলতেছেন সাদুহুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাও কারিহান কাফিরুন হে বান্দারা এই কথাগুলো যদি বুঝে থাকো তাহলে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে ডাকো কারে ডাকো আমি আল্লাহরে ডাকো মুখলিসিন লাহুদ্দিন আর খালেস ভাবে দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও ওয়ালাউ কারিহাল কাফিরুন তাতে কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন দিন হবে খালিস ভাবে আল্লাহর জন্য কার জন্য কার জন্য হবে এখন এই দিন কার বলে দিন বলে এখন তো রায় সকালবেলা যেটা আসবে ওইটা দিন নাকি কি বলেন ওইটা দিন না দিন বলো দিন বলা হয় দিন শব্দটি আরবিতে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে দিন শব্দের অর্থ আধিপত্য প্রভুত্ব মালিকানা অধিকার রাষ্ট্র ক্ষমতা তারপরে রাষ্ট্র শাসন এই ধরনের উনিশটি অর্থে দিন শব্দ ব্যবহার করা হয় কটি অর্থে উনিশটি অর্থ এখানে দিন শব্দের অর্থ আনুগত্য আনুগত্য সম্পূর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য সত্তা কার হবে দিন একমাত্র আল্লাহর জন্য খালিস ভাবে আর কারো আনুগত্য করা যাবে আইনের ব্যাপারে শাসন মানার ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যে কোনো ব্যাপারে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য হবে কার এই ব্যাপারে কথা বলতেছেন
وله أسلم من في السماوات والأرض طوعا وكرها
الله رب العالمين بولين تم رأسي عمر دوا جمون ببستا تهر دي دين مني جمون ببستا دين مني جمون ببستا اوني بلي وقت يا تم رأسي عمر دوا جمون ببستا تهر دي মানুষের তৈরি করা এবং কারণকে মানতে চাও বলাহু আসমা মানুষের সমাগত অথচ আসমানার জমিনের ভিতরে যা আছে সব আমার আনুগত্যের সামনে তারা মাথা মতো করে দিয়েছে তাদের আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে যেন বলেন সুবহানাল্লাহ সবাই আইন মানতেছে কার যেরকম কার সূর্য আইন মানে কার চন্দ্র আইন মানে কার আকাশ আইন মানে কার সমুদ্র আইন মানে কার পাহাড় আইন মানে কার জমিন আইন মানে কার লক্ষ্য করে দেখুন এই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকা পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি কাপ্তাই বান্দরবান বিরাট জঙ্গল এরিয়া পাহাড়িয়া এলাকা এই পাহাড়িয়া এলাকার ভিতরে হিংস্র প্রাণী আছে কি নাই আছে কিনা,
সমস্ত ইউস্য প্রাণী আমার বুড়া দিন তাদেরকে ঠিক করে দিয়েছেন। ও বাঘ, ওরে সাপ আর সিংহ, যত হিংস্র প্রাণী আছে জঙ্গলের ভিতরে থাকবি, লোকালিটির ভিতরে গিয়া মানুষের কোন অসুবিধা করতে পারবি না। আল্লাহ আইন মেনে জঙ্গলের ভিতরে তারা থাকে, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা যদি মিছিল করতে জঙ্গলে আর থাকবো না, এইবারে চট্টগ্রাম দখল করবো, এই কথা বলে যদি পাগল হাতিরা সিংহরা বাঘেরা যদি মিছিল করতে বিহার আপনারা থাকতে পারতেন নাকি? কম কি বলেন পারতেন? আল্লাহর এই বাহিনীর সামনে সিংহ হাতি ছাড়া দেবে, কত বড় দিয়া কাম নাই। এই যে খালি কতগুলা বল্লা বল্লা কাছে হলুদ রঙে আর ফিমরু, ওটা কি ভেঙ্গুর, এই ভেঙ্গুর মানে ক্যাপসুলের মতো, দুদিকে হলুদ মাঝখানে একটা ক্যাপসুলের মতো বাধ্য হয়। এই ভেঙ্গুর যদি এই মাহফিলের মধ্যে বেশি না, মানুষ তো লক্ষ লক্ষ এখানে এখানে হাজার খানেক বা পাঁচশো ভেঙ্গুর যদি ছেড়ে দেওয়া যায়, ছখানেক বল্লা যদি ছেড়ে দেওয়া যায়, মাশা আল্লাহ মানুষ দৌড়ে যায় একটা মাথার উপর আরেকটা দৌড়বে ঠিক কিনা কর। আল্লাহ কি প্রচন্ড ক্ষমতা, আর মানুষ কত অসহ্লা ভিমরুল একটু ভুল আছে, ওগুলোর বাদ দিলাম সামান্য কতগুলো ব্যাগ, গোটা দশ বড় 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 সাইজের ব্যাগ, বড় ব্যাংকে কি করে ভাউয়া ব্যাগ, ঠিক আছে আমার কিছু সিডাবের ভাষা আপনি শিখাই দিন, এইটা বড় বড় ভাউয়া ব্যাগ, কিং সাইজের ভাউয়া ব্যাগ, যদি গোটা বিশটা গোটা বিশটাকে এই মাহবিলের মধ্যে সারিয়ে দেওয়া যায় মাশা আল্লাহ, ব্যাঙার লাভ দেবে কি, তার চাই তো বড় লাভ দিয়ে মানুষ সব পালায় সামান্য ব্যাঙের সামনে কত অসহ। আমি একবার দেখলাম বিরাট একটা হাতি সার্কাসে নিয়ে যায় দেখাবার জন্য, ওই হাতির পিঠের উপরে মাহুদ বসে আছে, হাতিটার বডিটার তুলনায় মাহুদ একটা শরীর বিছড়া কিছু এতটুকু একটা মানুষ, ওইখানে বসে দেখি লাঠির মাথায় একটা লোহা, ওই লাঠিটা দিয়া মাথার উপরে এইরকম বাড়ি মারে, হাঁটতে যদি চলে মাথায় একটু দুটো মারে, আর হাতিটা একটু ব্যথা পায়, একটু মেজাজটা গরম করে হাতে, হাতি যেন মনে মনে বলতে থাকে হায় রে মানুষ কেমন কিন্তু একশো লক্ষ কর আল্লাহর সৃষ্টির সেরা, তাই আমার ঘরে বসে তুই আমার মাথায় লাঠি মারিছিস, আল্লাহ তোর শ্রেষ্ঠ বানাইছে, আমার তোর গোলাম বানাইছে, নইলে সত্যির দিক দিয়ে শ্রেষ্ঠত্ব যদি নির্বাচিত হতো প্রমাণিত হতো সত্যির দিক থেকে সৃষ্টির সেরা, এটাই যদি থিওরি হতো তাহলে তোর মতো দশটা মানুষের মাথা এক জায়গায় কি আমার তো সাপ দেওয়া লাগে না, পাও খান ছুইলি শুধু গালের মতো সত্যের একটা আওয়াজ হবে দাদাই ঠিক কিনা ভাইরা আমার, ওগুলি সব আল্লাহর হুকুম মানতেছে, কারো হুকুম না, জঙ্গলে যারা আছে আল্লাহর হুকুম মানে, আকাশে যারা আছে আল্লাহর হুকুম মানে, পানির ভিতরে যারা আছে আল্লাহর হুকুম মানে, সব আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে, এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে আমার আনুগত্যের মধ্যে একমাত্র শান্তি, আর দিন হল একমাত্র ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই, আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি, একমাত্র কি ইসলাম, এটা ছাড়া আর কোন পথ নাই, এটাই পথ, আর এর পেছনে বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে, কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে, কি বলা হয়েছে শুরু হয়েছে কি দিয়া, বিসমিল্লাহ রহমান রহিম বা দিয়া শুরু হয়েছে, কি দিয়া শুরু হয়েছে কর, শেষ হয়েছে কি দিয়ে, না সিম দিয়ে, মিনাল জিন্নাতি না শেষের অক্ষর কি কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা, আর একদম শেষের অক্ষর নেন সিম, দুইটার মিলার কি হইল বাস, এবারে বাসে করে বাড়ি যাবেন নাকি, এ বাস মানে কি, বাস মানে এনা বাস মানে যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পড়া থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম বাস এনা যথেষ্ট, মানুষের জীবনের জন্য যা দরকার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি, এনা হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে, কোন মানুষের জন্য কোন দার্শনিকের জন্য কোন জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে, অর্থনীতির ব্যাপারে সংস্কৃতির ব্যাপারে রাজনীতির ব্যাপারে পররাষ্ট্রনীতির ব্যাপারে শিক্ষানীতির ব্যাপারে মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকাই দিয়েছি, বলে বলেন সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের মধ্যে বলা বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا
আল্লাহ বলেন আমি আমার রসুলকে দিন হক সত্যের বিধান দেওয়া জমিনে পাঠিয়ে দিয়েছি, তার দায়িত্ব হল মানুষের তৈরি করার আইন ও কানুন উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন দায়িত্ব তার নবীর জন্য। এটা শোভনীয় নয় যে পৃথিবীর মুখে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভেতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, না নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপভাবে কোন মানুষের জন্য কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে আল্লাহ বিল্লাহ করবে আর বাইরে শয়তানের রাজত্ব চলবে দুষ্চরিত্রদের রাজত্ব চলবে অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা ইন্ডিয়া চলবে আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে শুধু মিলাদুল নবীর মাস এলে পড়ে রবিউল আউয়াল মাস এলে পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তারপরে গরম গরম দস্তখান দিলাম। আমরা যেন রসুলকে এই কথা বলতে চাই হে রসুল আপনারা যে কত ভালোবাসি দেখেন না তাকে ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাপ করেছি আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি। এটা হলো মহব্বতের নমুনা দরকার নবুদুল্লাহ এটা নয় বরং হজুরের হজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রসুলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে খালিদ করে দেবে এই জন্য। বাংলাদেশে ইসলাম খালিদ আছে মনে মনে আছে ওনারে রায় কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে আসতে বলেন কেন চলে কোরআনের আইন দিয়া সেক্রেটারিয়েট চলে কোরআনের আইন দিয়া ইউনিভার্সিটি চলে কোরআনের আইন দিয়া ক্যান্টনমেন্ট চলে কোরআনের আইন দিয়ে আপনার ব্যবসা বাণিজ্য চলে কোরআনের আইন দিয়া কোর্ট কাছারি আদালত চলে কোন তাই চলছে। সুতরাং আমরা কিরকম মুসলমান হলাম যদি আল্লাহ যা বিধান জমিনে কায়েম করতে না পারি? আল্লাহ বলছেন আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দিনকে খালিদ ভাবে আমার জন্য নির্দিষ্ট করে দিতে হবে, তার মানে ব্যক্তিতে পরিবারে সমাজে ও রাষ্ট্রে কারো কথা মানা যাবে না। আজকে 10 দফা 5 দফা 15 দফা 40 দফা 200 দফা দফার সাথে মানুষের কাম শেষ, ঠিক কি রকম মানুষের কাজ শেষ হয়ে যাবে এই দফার দ্বারা। সুতরাং দফা মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াও, এত মানুষের পিছনে আইনের পিছনে না দৌড়াইয়া যদি আমি আল্লাহর দিকে যদি দৌড়াতে দিনকে খালেদ ভাবে যদি আমার দিকে করে দিকে তাহলে এই দুরবস্থায় তোমরা পড়তে না। মানুষেরা ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়াইয়া এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুন না, জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া খাহুন। আল্লাহ বললেন আমিও দেহুম কাহাতক না খাইয়া থাকতে পারো, না খাওয়ার পালা চলল হায় রে না খাওয়া রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে ভুলে গেছেন জনগণ ভুলে গেছেন মানুষ মানুষের দমি খেয়ে মনে আছে না কাপড় পায় নাই যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে খেতে খাবারে রাস্তার পারে একটা কচু গাছও ছিল না কলার জবা সবাই সেবায় মানুষে খেয়েছে ঠিক কিনা কর মানুষ যখন মানুষকে প্রবণ হবে তখন আল্লাহর খবর নাজির হয়ে যায় খাওয়া সঙ্গে খাওয়া দেখি কেমন খাই করে খাওয়াইতে পারে। ভাইরা আমার আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল ঠিক তারপর পরই 71 শেষ দিকে আপনার ওই 72 প্রথম দিকে ওয়াজ মাহফিল আমার শুরু হলো বিভিন্ন জায়গায় তাছি তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলে মেয়েরা বসা কি জানি কর কানে কানে আমারও শোনায় অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা আমার সাথে কেউ নাই তোমরা যে কি কর আমি তো মোটে শুনি না একটু করে কর না কয় না আপনারা শোনাবো না বলি তো আস্তে আস্তে করি তা বললাম না ভাই আমি একা একদম বলো না কি বলতেছো তোমরা কয় যে নিতান্ত শুনতেই যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি বললাম কি চাইছিলাম করবে চাইছিলাম একটু শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষের খেয়ে খেয়ে পরে সুখী শান্তিতে বাস করবে, তার হইল। আমি বললাম বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হয়েছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। কয় কিরকম ঠাঙ্গুলাম দেখো এই জমিনে একবার মানুষেরা চাই পয়সা করে চাল খাইতো, কয় বছর করে জুড়োরা যারা আছেন তারা বলতে পারবে চাই পয়সা ছয় পয়সা করে চাউলের খেয়ে হাতানা পাশানায় লুঙ্গি দেড় টাকা দু টাকায় খাই, এটা কি আমি বানায় বলতেছি না ঠিক? আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে না? বুড়া মানুষে বলবে যে ঠিক বন্ধুগণ এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন এই ফুল এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না, তার পয়সা চাউলের সে তিন আনা একটা লুঙ্গি দেড় টাকা একটা শাড়ি এই সুন্দর কাজ করা যাবে না। জনগণ বললো আমাদের কি করিতে হইলে, নেতারা বললো তোমরা যাবো, জনগণ বললো আমরা যাগলাম। উনিশশো সাতচল্লিশ সাল জাগিয়া দেখে সবজন হাত চার পয়সা ছেলের চাল আগাম, তারপরে ছাতানার লুঙ্গি সাত টাকা, দুই টাকার শাড়ি চার টাকা, দেড় টাকার সরিষার তেল বাগানার সরিষার তেল চার টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই ধরুন বরদাস্ত করা যাবে না, কথা সাড়ে চার টাকা করে সাত টাকা করে খাটি সরিষার তেল এটা একটা কথা হলো, জিন্দি একটা দুই টাকা তিন টাকা শাড়ি একটা তেরো টাকা পনেরো টাকা বিয়ের শাড়ি কুড়ি টাকা হয়ে যায়, এই শুরু আমার বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের স্যার সাত টাকা পাঁচ টাকা সাত টাকা এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে জনগণ প্রশ্ন করল নেতারা, কি করিতে হইবে কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম। উনিশশো একাত্তর সব সব দেখে গেল জাগিয়া দেখে সব না চাউলের সে আট টাকা তেরো টাকার সাড়ে আটশো তিরিশ টাকা সাত টাকার লুঙ্গি সত্তর টাকা। আমি বললাম যুবকরা আর যাইছিলাম সদ্যুর দাম সদ্যুর বালো একটাই বেশি দাম হলে তাহলে মানুষ সব সাথে যাবে। সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক কে? আরো বলে বলেন কে? সেই শান্তি আসবে কিভাবে? আল্লাহর আইন মানবে। সে শান্তি আসবে কিভাবে জড়ো কর? আল্লাহর আইন মানলে পরে আসবে, আল্লাহর আইন না মানলে পরে কিছুতেই সেই শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানতে হবে। রব্বুল আলামিন বলছেন আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে তো কি হবে?
غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাজারান আমার দ্বারা জীবন ব্যবস্থা ছেড়ে দেয়া মানুষের তৈরি করা হইল কানুন মানলে, আল্লাহ বলেন কানুকের দিন ওদের কাছ থেকে আমি ওটা গ্রহণ করব না, তাহলে ওয়াসিল আখেরাতে মিনাল খাসিরিন আর নিঃসন্দেহে কানুকের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওরা গ্রহণ করবে না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য, আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অর্থনীতিতে অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ আলোমলামা মানুষ আপনারা যদি মনে করেন যে আমি আসতে পাবো আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন আইন চলবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো আর চলতে পারে। এরপরে রব্বুল আলামিন বলছে
রফিউদ দারাজাতি যুল আমসি ইউলকিন রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক।
রফিউদ দারাজাত তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী আর্শের মালিক, ইউলকিন রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই যে কালকে বলছিল বলতো যে তোমার আল্লাহ নবী বানাই গেছেন, তুমি একটু গরিব মানুষ ধরি মানুষ আল্লাহ নবী বানাই গেছেন, এ তিন দেশের নবী বানালো কেন? একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না, তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলতো যে ধরি মানুষ কেন হলো না, গরিব মানুষকে নবী বানাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার প্রসার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক, তিনি সৃষ্টি লোকের মধ্যে, তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রুখ দান করেন। জোস মানে অভি, জোস মানে জুবরাইল, এখানে ভু অর্থে, ভু অর্থ হল জুবরাইল বা অভি বা নবু। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি দান তাদের মধ্য থেকে, তাকে তিনি নবী বানান, তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো, যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়াত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়াত ছায়া পাওয়া যায় না, নবুয়াত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়াত দাবি করে হওয়া যায় না, নবুয়াত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়াত। কেন আমি পাঠাই? আল্লাহ বলেন লিউনজিরা ইয়াউমাস সালাম, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? জনগণ কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে, যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে।
يومهم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار
سبيل ثم بلا فرن هوي عمرهين هوي الله ضربان ثم ذلك وقصتي فضي هوي سبيل صدائي بلا فرن هوي আবরণহীন অবস্থায় আল্লাহর দরবারে সকলকে উপস্থিত হতে হবে। সেদিন আল্লাহর কাছে তোমাদের কোন জিনিস গোপন থাকবে না, যা করেছে সব আল্লাহর কাছে প্রকাশিত হয়ে পড়বে, তিনি সব জানেন। সেদিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে বলবেন, জিনানিল মুলকু ইয়াউম, আজকে আধিপত্য, আজকের রাজত্ব, আজকের বাদশাহী সব, দুনিয়া সব মরে যাবে, মানুষ থাকবে না, সব হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে দেখে বলবেন, হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল রে, এখন হযরতে আজরাইল বলবেন আল্লাহ মানুষ এখন বাকি আছে, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আরামি আজরাইল আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল, জলদি করে চলে যাও, জিব্রাইলের যান কবজ করে নাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে হযরত আজরাইল সালাম করবেন, আসসালামু আলাইকুম, আল্লাহর শান্তি আপনার প্রতি বর্ষিত হোক, আমি আপনার সঙ্গে জিয়ারত করতে এসেছি, আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আল্লাহ ওনার করেছেন আপনার যান কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিব্রাইলের যান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন এবার আর কে বাকি আছে, হযরত আজরাইল বলবেন এবার মিকাইল বাকি কয় যান কবজ করো, হযরত মিকাইলের যান কবজ হয়ে যাবে। জিজ্ঞেস করবে এবার বাকি কে, বলবে ইসরাফিল যান কবজ করো। এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে, হযরত আজরাইল বলবেন আল্লাহ আমি বাকি আছি, আর কেউ নাই, আর তো তুমি আছো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত, মুত মরে যা, আল্লাহু আকবার, যা মালাকুল মউত মরে যা। হযরত মালাকুল মউত বলবে আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতুল মউত, মৌতের যে কষ্ট এইটা আমি যে জান কবজ করেছি সারা দুনিয়ার প্রাণীগুলির, আমি যদি জানতাম আমার রুহু আমার কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে আমি মাপ চাইতাম। কে ভালো জানেন? সুতরাং বাঁচাতে পারবে না কেউ কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি ওই সব বুজুর্গ আর ওই সব দেব দেবীর কাছে দৌড়ায়, তার কারণ কি?
وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ
الله رب العالمين قلن এরা এমন সব জিনিসের ইবাদত করে, এমন সব সত্তার গোলামি করে, রাসত্ব করে, যারা নিজেদের উপকার কাবতের দিন এরা আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে দেয়। আল্লাহ বলেন না, সুপারিশ করতে পারবে না, আল্লাহর হুকুম বেশি রেখে কেউ কথা বলতে পর্যন্ত সাহস পাবে না কেয়ামতের মাঝে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন
يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا
মহান আল্লাহ বলেন সেদিন সবার কার্যকর হবে না,
অবশ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকে পছন্দ করবেন, যার সুপারিশ শুনতে পছন্দ করবেন, সে তারা কেউ সুপারিশ করতে পারবে না। সবাইয়ের ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহ নিজে কন্ট্রোল করবেন। তার কারণ কি? তার কারণ হল তিন হোক, ভালো করে শোনেন, তিন হোক, বুজুর্গ হোক, মওলানা হোক, মুরিদদের অবস্থা কার কি তাকে পীরেরও জানার কথা নয়, নবীরও জানার কথা নয়, ভক্তরও জানার কথা নয়, কে কতটা চুরি করছে, কে কয়টা ডাকাতি করছে, কে কয়টা জেনা করছে। সুতরাং এগুলি তো পিসাদের জানার কথা নয়, বুজুর্গের জানার কথা নয়, কাজে এগুলি যদি পাইকারি দরে সুপারিশের ওয়ার্নার দেওয়া হয় আর সব বুজুর্গরা নিজেদের পাইকারি দরে মুরিদদের যদি সুপারিশ করার জন্য শুরু করে দেয় তাহলে তো বিচারই হবে না, বিচার হবে জরিমানা হবে। সাধারণ ভাবে বলছেন একটা অফিসার কোন একটা মিলের ম্যানেজার, সেই মিলের ম্যানেজার যদি পাইকারি দরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সুপারিশ গ্রহণ করা শুরু করে চাকরি দেওয়ার জন্য, তো মিলের কাজ তো সাড়ে বারোটা বাজবে, ঠিক কিনা কর, বিপর্যস্ত হয়ে যাবে মিল, বিপর্যস্ত হয়ে যাবে অফিস সকলের সুপারিশ শুনলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাই তিনি এই সুপারিশের দায়িত্ব, সুপারিশের সম্পূর্ণ ব্যবস্থা নিজ হাতে কন্ট্রোল করেছেন, মানুষের হাতে ছেড়ে দেন। কেয়ামতের দিন 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থেকে হয়রান হয়ে যাবে, তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আবাল বাশার আমরা বিপদে পড়ে গেছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত আদম বললেন ওগো আসরবাসীরা আমি পারবো না সুপারিশ করতে, যেহেতু আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, ভুল করে অমান্য করেছিলাম, আমি জানি না আজ হাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গী কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং তোমরা যাও হযরত মুহাম্মদ আলাইহিস সালামের কাছে দেখো তিনি কিছু করতে পারেন নাকি। হাসরবাসীরা হাজরতের কাছে চলে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন আমার দ্বারাও সম্ভব হবে না, আমি সাহস পাবো না আল্লাহর সামনে কথা বলার। তার কারণ হল আমি যখন জাহাজে ওঠার জন্য আমার ছেলেকে বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম্মানা, ও ছেলে জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন নূহরে তোমার ওই ছেলে তাওহীদ মানে না, রেসালাত মানে না, আখেরাত মানে না, এমন ছেলেকে যদি আহার বলে পরিচয় দাও লাইসা মিন আহলি সে তোমার আহাল নয়, এমন ছেলেকে যদি আহার বলে পরিচয় দাও নবুয়া তিনি দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। ভাইরা আমার হাজরা কেউ বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি সাহস পাই না আল্লাহর সামনে কথা বলার, হাজরা কেউ বলবেন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যেহেতু আমি বনী ইসরায়েলের একটা লোককে ফেরাউনের জাতির একটা লোককে একটা থাপ্পর মারছিলাম মেরেছিলাম এমনি শাসন করার জন্য, কিন্তু সে যে মরবে আমি জানতাম না, আমার একটা থাপ্পর খেয়েছে মরে গেছে, আমি মারার নিয়োগ করে মানি না, কিন্তু জানি না আজ কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর দরবারে আমার কি হাসর হবে, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমার জানা নাই, আমার সাহস নাই আল্লাহর সামনে কথা বলার, তোমরা হযরত ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি আমি জানি না, থেকে যেতে পারি। আমাকে যখন ডাকা হয়েছিল পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য, আমি যখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নি সাকিম, আমি অসুস্থ বলেছিলাম অথচ আমি সুস্থ ছিলাম, কাজে এই যে কথা বলেছি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি আমার অবস্থা হবে আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, আসলে সুস্থ ছিলেন। তাহলে অসুস্থতা কি? মানুষের অসুস্থতা এবং সুস্থতা দুই রকম, কয় রকম? একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক, কথা বুঝছেন তো? সুতরাং হযরত ইব্রাহিম মিথ্যা কথা বলেন নাই, কোন পয়গম্বর মিথ্যা বলতে পারেন না, হযরত ইব্রাহিম মিথ্যা বলেন নাই, বলেছিলেন কি? হযরত ইব্রাহিমের অবস্থা ছিল গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত আল্লাহরে ছেড়ে দিয়েছে, সুতরাং পয়গম্বর মূর্তি পূজায় লিপ্ত জাতিকে দেখে মানসিক অবস্থা সুস্থ থাকতে পারে না, পারে সুতরাং মানসিক দিক থেকে তিনি অসুস্থ ছিলেন। এতটুকু কারণে হযরত ইব্রাহিম বলবেন কিয়ামতের ময়দানে আমার সাহস নাই আজ আল্লাহর দরবারে গিয়ে তোমাদের ব্যাপারে সুপারিশ করার, বরং তোমরা চলে যাও হযরত ঈসার কাছে। হযরত ঈসা বলবেন অসুরবাসীরা আমিও পারব না তোমাদের জন্য সুপারিশ করতে, আর কারণ হল গোটা দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, ধরে বলেন নউযুবিল্লাহ, খ্রিস্টানেরা বলেছে وقالت النصارى المسيح ابن الله আমার চার পুত্র বলেছে, অত আমি তাদেরকে বলতে বলি না, এই যে আমার আল্লাহর পুত্র বলেছে আজ এই আসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই, সুতরাং আমি পারবো না, তবে একটা সাথে সঙ্গে দিতে পারি, এই সুপারিশের কাম কেউ করতে পারবে না, চলে যাও আসরবাসীরা, আখেরি জামার আর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আজকের এই দায়িত্ব তার কাছে যাও, হাসর বাসীরা দেখবে আল্লাহ নবী মক্কাতে মাহমুদের সিজদায় থাকবেন,
হাসর বাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়েছি
মুসিবতে পড়েছি আমাদের জন্য সুপারিশ করুন, নবীজি বলবেন হাসর বাসীরা আজকের এই কাজ আমার জন্য চলো আল্লাহর কাছে বলি। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বিচারের জন্য বলবেন, রব্বুল আলামিন বলবেন হাবিব বেহেশতি মানুষ তুমি বাঁচো, তোমার উম্মতের বেহেশতি মানুষ বাঁচা দাও, তোমার উম্মতের বেহেশতি বান্দা গুলি আমার, তোমার উম্মত বেহেশতে কারা কারা যাবে তুমি বাঁচা দাও। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা উম্মুল মুমিনীন বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে পয়গম্বরদের উম্মতের মধ্য দিয়া এত মানুষের মধ্য দিয়ে আপনার উন্মত আপনি কেমনে বেছে নেবেন? হুজুর বলেন আয়েশা রে কোন ঘোড়ার চেহারা যদি থাকে কোরআন মহাজ্জালিন কপাল যদি সাদা থাকে এই কপাল সাদাওয়ালা ঘোড়া যদি হারায় যায় অন্য ঘোড়ার ভিতরে বলো আয়েশা ওই সাদা কপালওয়ালা ঘোড়াটারে তালাশ করে সে পাবে কিনা ঠিক মতো? হযরত আয়েশা বলেন হুজুর নিঃসন্দেহ পাবে কোনো অসুবিধা নাই। লক্ষ কোটি কোটি মানুষের ভিতরেই আমার উন্মত আমি তালাশ করি পাবো, আমার বেশি উন্মত গুলি যারা নামাজ পড়েছিল নামাজের অজুর কারণে তাদের হাত এবং চেহারা গুলি দূরে স্বপ্ন করতে থাকবে ওই দেখে দেখে আমার উন্মত আমি বেহেশতে নিয়ে যাব। ভাইরা আমার বেঈমান যারা নামাজ পড়ে নাই আল্লাহর নামাজ আদায় যারা করে নাই ওরা বলবে ওরা যখন দেখবে তারা বাদ পড়ে গেল আল্লাহ নবী তাদের সুপারিশ করে না, ওরা তখন বলবে নবী আমিও তো আপনার উম্মত আমার সুপারিশ করেন। আল্লাহ নবী বলবেন সহকান সহকান লেমন ভাইয়া রামেন বাদি ওই যাও দূর হয়ে যাও তুমি আমার উম্মত নাও, যদি তুমি আমার উম্মত হতে তাহলে এই নূরের চমক তোমাদের চেহারায় আমি দেখতাম। ভাইরা আমার শীতের দিনে কষ্ট করে ফজরে রুজু যারা করেন এশার রুজু যারা করেন গরমের দিনে উজু করলে নামাজ পড়লে যে সওয়াব এই শীতের রাতে ফজরের সময় ল্যাপটাকে হারামটাকে হারাম করে যারা ঠান্ডা পানি দিয়া পানি দিয়া উজু করে যারা নামাজ পড়তে গেল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই উজুর কারণে চেহারা নূর দিয়া দিবেন আর ওই নূর দেখে আল্লাহর হাবিব বান্দা গুলিকে ধরে ধরে বেহেশতে পৌঁছাইয়া দিবেন। এই দুনিয়ায় কোন বুজুর্গ কোন পীর কোন আলেম কাউকে সুপারিশ করতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না করে। ভাইরা আমার এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হবি আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন কুল মা কুনতু বিদআম মিনার রসুল আমি কোন নতুন রসুল নই আমার আগে আরো অনেক রসুল এসেছে, আমি জানি না আমার সাথে কেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হয়ে গেল, হুজুর ডাকলেন ও ফাতেমা ও আলী ও হাসান হুসাইন আহলে বাইত সব আসামা শুনে হুজুর আয়াত করে শোনালেন ও আমার মেয়ে ও কলিজা পুত্রা ফাতেমা আমার উপরে ভরসা করবে কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোন ভয় ছাড়া তোমার হবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও হাসান ও হুসাইন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে আমলের উপর নির্ভর করে আমল তৈরি করে। ভাইরা আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতিমা রোগগ্রস্ত হয়ে পড়লেন, হুজুর যখন মর্যমত মুক্তারা হয়েছিলেন ইন্তেকাল করবেন যে রাত্রে হযরত ফাতিমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে হারে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরত ফাতিমাকে এত মহব্বত করতেন কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতিমার সঙ্গে দেখা করতেন, কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতিমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন ফাতিমা মা আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমার এই কষ্ট দিল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকারার হয়ে গেছে কাঁদছে কাঁদছে পাগল নির্গত হয়েছে। আল্লাহ নবী হযরত আয়েশা ফাতেমাকে দেখে বলেন মা হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত ফাতেমা বলে আব্বা ও আমার মা আব্বা আমার কানে কানে বললেন মা তুই কান্দিস না তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার গেলেন ছয় মাস পরে হজরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, মরজিমতে মুক্তারা হয়ে গেলেন হজরত মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন, হজরত আলীকে দেখে বলেন, আলী রে বোধ হয় আমার মৌত হবে এখনই। ও আলী, আমার যদি মৌত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবে না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবে না, যেহেতু আমি পর্দায় ছিলাম সবসময়ের জন্য, আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে দিয়া যদি জানাজা দেয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল, কাউকে দেখাবা না, রাতের আগেই কয়েকটা লোককে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিল। হাজরা ফাতেমা ইন্তেকাল করলেন রাতে, হাজরাতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে কিছু লোক হলো, হাজরাতে আবুজার খবর খোসার কাছে গেলেন, খবর খোসা হয়ে গেল কবরের ভিতরে, হাজরাত আবুজার নিচে নেমে গিয়ে বলেন, কবর রে তোর মধ্যে আজ কারে রাখবো, তুই কি গাড়ি কবর তোর ভিতরে আজকে যারা রাখবো, তিনি হলেন বেহেশতের সর্দারিনী, বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা, খবর তার কবর ফাতেমার সঙ্গে বেয়াদুরি করবি না। কবরের থেকে কোন আওয়াজ নাই, আমার হাজরাতে আবুজার বলেন, কবর রেশন তোর ভিতরে যারা রাখবো, তিনি হলেন সৈয়দ আসবাবে আহলে জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হাজরাতে মামা হাসান আনসারের মারে রাখবো, খবরদার বেয়াদুরি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। তারপরে হাজরাতে আবুজার আবার বলেন, কবর রে শোন তোর মধ্যে যারা রাখবো, তিনি হলেন আসাদুল্লাহিল গালি, দুনিয়ার কাফিরদের জন্য বাঘ বাড়ি আল্লাহ তারে পাঠাইছেন, সে আর আলীর স্ত্রী, খবরদার বেয়াদুরি করবি না, কোন জবাব আসে না। এইবার হাজরাতে আবুজার আরো চিৎকার দিয়ে বলে, কবরের মসজিদ তোর ভিতরে কারা রাখবো, যাবি, তিনি হলেন আখেরি জবরার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা জানের পুতুলি, মা ফাতেমার তোর ভিতরে রেখে যাবো, খবরদার বেয়াদুরি করবি না। কবরের ভিতরে থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো করে, কবর তাকিয়া বলে, আবুজার আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না, আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে গিয়ে দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি আমল চলে ঠাসা দেওয়া হবে, তোমার হাত মাটির সাথে জন্মের মতো বিছায়া দেওয়া হবে। বাইরামাস হাজরাতে আবুজার চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোন বুজুর্গ কোন পীর কোন মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না, গুলি বাঁচাইয়া দিবেন, বাঁচাবে আপনার আমল, আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন, সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়, আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কামতে পারেন, শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলায় যদি কামবেন আল্লাহ রে, আবার মতো গুনাগার আকাশের নিচে জমিনের উপরে আর যাই, জিন্দিগির গুণ আমাদের মাফ করে দাও, এইভাবে বান্দা যখন কান্দে চতুর্থ আকাশের পরে অথবা প্রথম আকাশে আল্লাহ আসেন, আর ফেরেশতারে বলেন, ফেরেশতারা দেখ তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ ঘুমানো, কিছু কিছু মানুষ ওই যে বসে বসে কান্দে, কয় কান্দে খা, ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো জানো, আল্লাহ কয় না তোদের মুখে শুনতে চাই, ফেরেশতারা বলবে রব্বুল গুণা করেছি, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মাফ চাই, তোমার গজব থেকে মাপ চায়, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ওই বান্দাকে আমারে দেখছে নাকি কয় না দেখে নাই, আমার ফেরেশতা দেখছে নাকি কয় না দেখে নাই, আমার গজব দেখছে নাকি কয় না দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার ওই বান্দা গুলি আমারে দেখলো না, আমার ফেরেশতা দেখলো না, আমার গজব দেখলো না, হাসর দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোন হাদিসের কথা বিশ্বাস করে, হাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কান্দে তাকাইয়া যায়, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার রহমতের দরিয়ায় দোষ মেরেছে, আমার ওই চন্দনগত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, ওই কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তিনি বাঁচাতে পারবেন, তাই সুপারিশের মালিক একমাত্র আল্লাহ, তিনি সুপারিশ যাকে করতে বলবেন তিনি ছাড়া কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, হে বান্দা তোমার সিনার মধ্যে কি লুকাও, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আর মনের ভিতরে কি গোপন থাকে, আমি সব জানি, বিচার আমার কাছে আছে, আমি বিচার করব। আল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযীনা ইয়াদুনা মিন দূনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর।
আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। والذين يدعون من دونه لا يخلون بخير
الله بعد يا তোমরা যাদের ডাকা ডাকি করো ওদের হাতে কোনো ফয়সালা নেই, ওরা কোনো ফয়সালা করতে পারবে না।
ফয়সালার মানে কি? আল্লাহ। ইন্নাল্লাহু সামিউল বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সেই আল্লাহর উপরে নির্ভর করতে হবে জীবনের সব কিছু।
কার উপরে নির্ভর করবে?
আল্লাহর উপরে। আর সুপারিশের একমাত্র সবকিছুর মালিক, সুপারিশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কিয়ামতের দিন যদি মেহরবানি করেন তাহলে আমরা বাঁচতে পারবো, আর যদি মেহরবানি না করেন বাঁচার কোন উপায় নাই। সেজন্য নির্ভর করতে হবে একমাত্র কার উপরে বলুন? আর উপরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আসুন সালামে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে সালাত ও সালাম পেশ করা যাক।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
رب يعدني ذرا بولنے کا چین تاوی بیادنی حضور اسمانے کانو کر دیں خبردار ای بیادنی کر رہا جس سہوش کرو سینہ مدد جنرہ ہوئے جنی دیکھنے اصل اللہ بندار مطو غلامر مطو داری جا আর মহব্বতের সাথে হুজুরের জন্য স্থান খুলে সালাম পেশ করেন।
ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبايكرون.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
এছাড়াও অন্যান্য দরুদ যেগুলো কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেগুলো আপনারা মনে মনে পড়তে পারেন। সম্মানিত ভাইয়েরা, আবার সবাই মিলে নিজের অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করুন আল্লাহ নবীর উপর, যিনি সাইয়েদুল মুরসালিন, সকল নবীর শেষ নবী, তার উপর মহব্বতের সঙ্গে আবার দরুদ করুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
থেকে আরো একটি রুকু আপনাদের সামনে যৎসামান্য আলোচনা করা গেল, আর আগামীকাল আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সেগুলি শোনার জন্য আপনারা দলে দলে আপনাদের ভাই, আত্মীয় স্বজন, আপনাদের ছেলে সকলকে নিয়ে এই মাহফিলে শরীক হয়ে যাবেন কোরআন থেকে জানার জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। একটু পরেই মোনাজাত হবে, মোনাজাতের আগে কয়েকটি ছোট্ট ঘোষণা আছে, ঘোষণাগুলি আপনারা শুনেন। হাফিজুল কোরআন মাহফিলের একটি বৈশিষ্ট্য, একটি রওনা, সেটা হল এই যে
প্রতি বছর আলহামদুলিল্লাহ কোরআন শরীফের তাফসীর শুনে, কোরআন শরীফের আলোচনা শুনে প্রতি বছর 8 জন 10 জন 12 জন এভাবে করে ইসলাম কবুল করে অমুসলিমদের ভেতর থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো ধরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে এক ভাই এসেছে, তার নাম বিলাল চন্দ্র, নতুন নাম কিছু সে পছন্দ করেছে, সে নিজের নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি এখন তাকে পবিত্র ইসলামে দীক্ষা নেওয়ার জন্য আমি তাকে পড়াচ্ছি, আপনারা পড়েন সাথে সাথে, পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, আশহাদু আন্না আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তার কোন শরীক নাই, বংশীদার নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ এখন তিনি মুসলমান হয়ে গেলেন, ধরে বলেন আলহামদুলিল্লাহ, সকলকে সালাম দেন, আসসালামু আসসালামু আলাইকুম, উনি সালাম দিয়েছেন, আপনারা বলেন ওয়ালাইকুম সালাম, কাছেও বলেন তিনি এখন মুশরিকি মতবাদ থেকে তাওহীদে প্রবেশ করলেন। আমি আজকের এই লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমার বুকের সাথে তাকে মিলিয়ে তাওহীদে স্বাগত জানাচ্ছি।